হ্যালো এভরিওয়ান, স্লাইস অফ ক্রিকেটের নিয়মিত আয়োজন ম্যাচ প্রিভিউতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট নিয়ে। পাশাপাশি আপনারা হয়তো সবাই জানেন, কয়েকদিন আগে ক্রিকেট বিশ্ব দুইজন কিংবদন্তিকে হারালো, তাদের নিয়েও আমরা কথা বলবো। হোস্ট হিসাবে আছি আমি তানজিময়ন
এবং আমি আব্দুল আহাদ।
এ স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট।
যেমনটি অয়ন বলল যে এই সপ্তাহেই আমরা হারিয়েছি অন্যতম ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম দুইজন কিংবদন্তিকে, একজন রড মার্শ আর একজন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। আমাদের আজকের আলোচনা মূলত শেন ওয়ার্ন ফোকাসড হবে, কারণ তার যে ইম্প্যাক্ট ক্রিকেটে সেটি আসলে কোনো ধরনের কোনো তুলনা হয় না, কারোর সাথে কোনো ধরনের তুলনা হয় না। শেন ওয়ার্নকে কেবলমাত্র একজন লেগ স্পিনার দিয়ে বিবেচনা করা যাবে না, তাকে বিবেচনা করতে হবে পৃথিবীর ক্রিকেট ইতিহাসের অন্যতম একজন সেরা ক্রিকেট মেধা হিসেবে। তার মতো ক্রিকেট বুঝতেন, ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসতেন, ক্রিকেটটাকে অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে বুঝতেন, এরকম একজন মানুষকে ক্রিকেট অঙ্গনে হারিয়ে আসলে আমরা সকলেই শোকাহত। শেন ওয়ার্ন শুধুমাত্র টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী নন, তিনি এমন একজন খেলোয়াড় যিনি কিনা কোনো টেস্ট শতক ছাড়াই প্রায় 3000-এর বেশি রান করে ফেলেছেন। বিশেষ করে আমার সাউথ আফ্রিকার সাথে একটি ইনিংসের কথা মনে পড়ে, যেখানে তিনি বোধহয় 19 ওভারের মতো ব্যাট করে একটি ম্যাচ বাঁচিয়েছিলেন।
আসলে শেন ওয়ার্নকে খালি তার পরিসংখ্যান কিংবা কিছু সংখ্যা দিয়ে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা আসলে যাবে না। যেমনটি আহাত বলছিলি যে ক্রিকেট মস্তিষ্ক বা ক্রিকেট খুব ভালোভাবে বুঝেন, ক্রিকেটের সাথে নিয়মিত কাজ করেন, এমন মানুষদের মধ্যে শেন ওয়ার্ন ছিলেন অন্যতম। মাঠে বলো বা মাঠের বাইরের ক্রিকেটে সবখানে শেন ওয়ার্ন কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন। মাঠের ক্রিকেটে আমরা দেখতাম তাকে বেশ আগ্রাসী একটা ভূমিকায়, তিনি স্লেজিং বল বা প্রতিপক্ষকে বল হাতে তো অবশ্যই তার হাত থেকে বের হওয়া প্রতিটি বলই যেন ছিল এক একটা জাদুর পরশ বোলানো ডেলিভারি তিনি দিতেন, এবং তার এরকম অনেক ভিডিও আসলে এখনো ইউটিউবে পাওয়া যায় যে কি অবিশ্বাস্য ভাবে তিনি ব্যাটসম্যানকে বোকা বানিয়ে উইকেট গুলো নিতেন। আমি আসলে যেটা বলতে চাই, প্রথমত শেন ওয়ার্নকে আসলে আমার বা আহাদের, আমাদের বয়সী যারা আছি তাদের, তিনি যখন ফর্মে তুঙ্গে ছিলেন তখন হয়তো দেখার সৌভাগ্য হয়নি 90-এর দশকের শেষের দিকে। আমরা শেন ওয়ার্নকে দেখেছি তার ক্যারিয়ারের গোধূলির অগ্রেই বলা যায়, 2000 সালের পরের দিকে, এবং IPL এর কল্যাণে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলার সমাপ্তি হওয়ার পরেও IPL এ কয়েক সিজনে তাকে আমরা খেলতে দেখেছি। শেন ওয়ার্নের ব্যাপারটা যে কারণে আমাদেরকে বেশি ব্যথিত করেছে, একটা হলো অবশ্যই তার আকস্মিক মৃত্যু, মাত্র 52 বছর বয়সে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন পরপারে, এবং আরেকটি দিক হলো যেটি আহাদ একটু আগে বলছিল যে শেন ওয়ার্নের মৃত্যুর খবর আসার প্রায় একদিনের ব্যবধানও ছিল না, প্রায় 12-15 ঘন্টা আগেই কিন্তু আমরা আরেকটি মৃত্যুর খবর শুনেছিলাম। উনিও অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি প্লেয়ার রড মার্শ, যেহেতু তাকে আমাদের টিভি পর্দায় সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, সেজন্যই হয়তোবা তার জন্য আমাদের আবেগটা শেন ওয়ার্নের মতো ততটা গভীর না। শেন ওয়ার্নের মতো প্লেয়ারদের ব্যাপারে যেটা আমি বলতে চাই, আমরা আসলে আজকে তার কোনো পরিসংখ্যান বা কোনো রেকর্ড এসব নিয়ে কথা বলবো না, এসব আপনারা সবাই জানেন, আমরা জানি। তাকে আসলে কোনো রেকর্ড দিয়ে তাকে মাপা সম্ভব না। মাঠে তার যে ভূমিকা, স্লিপ ফিল্ডার হিসাবেও কিন্তু খুব দুর্দান্ত একজন ফিল্ডার ছিলেন, সবসময় তিনি উইকেট পাওয়ার জন্যই বল করতেন, তার আক্রমণাত্মক মানসিকতা যেটা ছিল, তার অবদান আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বলো বা আন্তর্জাতিক ক্রিকেটে, ক্রিকেট ছাড়ার পরেও তিনি কিন্তু কোচ হিসাবে, কমেন্টেটর হিসাবে ক্রিকেটের সাথেই যুক্ত ছিলেন। তাকে হারানোটা আসলে পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটা বড় লস, কারণ তার যে ক্রিকেট মস্তিষ্ক, তিনি আমাদের প্রজন্মকে, এর আগের পরের অনেক প্রজন্মকেই তিনি উদ্বুদ্ধ করেছেন। অনেক প্লেয়ার বর্তমানে রশিদ খান মতো লেগ স্পিনার যারা শেন ওয়ার্নের পরে তার লিগেসিটাকে, লেগ স্পিনের শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে, চর্চা করছে, তাদের সবার কাছে কিন্তু শেন ওয়ার্ন ছিলেন একজন কিংবদন্তি তুল্য এবং অনুসরণীয় ব্যক্তিত্ব।
শেন ওয়ার্ন সম্পর্কে আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে দুইজন ব্যক্তির মন্তব্য দিয়ে শেষ করতে চাই। একজন অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক ব্যাটসম্যান আর একজন কিংবদন্তি রিকি পন্টিং। তিনি একদিন একটা গল্প বলছিলেন এভাবে যে একদিন শেন ওয়ার্ন একজন পয়েন্টের ফিল্ডারকে চেঞ্জ করছিলেন, একটু ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছিলেন, কিছুটা গালির দিকে, একটু হাত দিয়ে তিনি একটু সরতে বললেন, আবার বললেন যে আবার একটু পয়েন্টের দিকে সরতে। ঘুরে ফিরে কয়েকবার ব্যাপারটা রিকি পন্টিং লক্ষ্য করার পরে বুঝলেন যে ফিল্ডারটা আসলে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় রয়ে গেছে। এখানেই হচ্ছে গিয়ে ওয়ার্নের মেধাটা প্রকাশ পায়। তিনি আসলে ব্যাটসম্যানের মাইন্ডের সাথে খেললেন। এখানে তিনি ব্যাটসম্যানকে একটা প্রেশারের মধ্যে রাখলেন যে আমি ফিল্ডটা চেঞ্জ করছি, ফিল্ডটা চেঞ্জ করছি। এটা যখন হচ্ছে গিয়ে ব্যাটসম্যানের মাথায় চলে যাবে তখন কিন্তু সে একটা প্রেশার ফিল করবে যে কেন সে হচ্ছে এই ফিল্ডারটাকে এখান থেকে সরিয়ে এখানে নিল। এই ধরনের একটা চিন্তা যখন ব্যাটসম্যানের মাথায় চলে যায় তখন কিন্তু হচ্ছে সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। ওয়ানের গ্রেটনেস এখানে আসলে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি ফিল্ডে, কিন্তু ব্যাটসম্যানকে কনস্ট্যান্ট একটা প্রেশারের মধ্যে রাখার যে একটা এবিলিটি ছিল, এই যে ক্রিকেট মেধাটা তার ছিল, এটা আসলে কোনোভাবেই ফুলফিল করা সম্ভব না অন্য কোনো ক্রিকেটারকে দ্বারা। এটা একটা ঘটনা। দ্বিতীয় আর একটা ঘটনা হচ্ছে গিয়ে একবার ব্রায়ান লারা গ্রেট ওয়েস্ট ইন্ডিয়ান তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন বোলারকে খেলতে সবচেয়ে কষ্ট হয় আপনার। তিনি বলেছিলেন যে হচ্ছে আমি যদি হচ্ছে ইনিংসের শুরুতে যাই তখন ওয়ার্ন যদি বল করে তাহলে আমি তাকে সবসময় হচ্ছে মিডল অফ দ্য ব্যাট দিয়ে খেলতে পারবো, কিন্তু মুরালি যখন বল করে তখন আমার মনে হয় যে আমি আসলে হাত থেকে বলটা কিভাবে বের হচ্ছে এটা আমি ঠিক ধরতে পারছি না, কিভাবে একটা বল অফ স্পিন হচ্ছে একটা বল দুসরা হচ্ছে এটা ধরা যায় না ইনিংসের শুরুতে। কিন্তু আপনি যখন হচ্ছে আস্তে আস্তে ম্যাচে সেট হতে থাকবেন, আপনি যখন অনেকক্ষণ ব্যাটিং করতে থাকবেন, ততক্ষণে আপনার মনে হবে যে ওয়ার্নকে খেলা প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ওয়ার্ন নতুন নতুন ট্যাকটিক্স, নতুন নতুন ডেলিভারি, নতুন নতুন ভ্যারিয়েশন নিয়ে হাজির হচ্ছে। মানে যত সময় গড়াচ্ছে ওয়ার্নকে খেলা তত কঠিন হচ্ছে। এখানটাতেও ওয়ার্নের ফিটনেস বোঝা যায় ব্রায়ান লারার কথায় যে তিনি যে একজন মাস্টার ট্যাকটিশিয়ান, যে কিভাবে একটা ফিল্ড সেট করতে হয়, কিভাবে ব্যাটসম্যানকে বোকা বানাতে হয়, এই যে শিল্পটা, এই শিল্পটা কিন্তু আমরা সবসময় বলি যে ক্রিকেট আসলে অর্ধেক হচ্ছে গিয়ে মাইন্ড গেম, অর্ধেক হচ্ছে গিয়ে ফিজিক্যাল গেম। এই মাইন্ড গেমটা এটা বোধ হয় শেন ওয়ার্নের মতো পারতেন এরকম খুব কম মানুষই ছিলেন। শেন ওয়ার্নকে আমরা এই কারণেই এতটা ভালোবাসি, তার এই ক্রিকেট মেধাটা আমরা যারা টিভি পর্দায় খেলা দেখেছি অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ ছিল। মানে উই উইল মিস হিম ফর শিওর।
বলার শেন ওয়ার্নের ধুলিতে কিন্তু প্রথাগত লেগ স্পিনের পাশাপাশি ফ্লিপার, গুগলি বা আর্মার যেটাই বলো, তার ধুলিতে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল, যেটা আসলে একটা লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্নের আগে আব্দুল কাদির খেলেছিলেন, শেন ওয়ার্নের পরেও অনিল কুম্বলে ছিলেন, বর্তমানে রশিদরা খেলছেন। শেন ওয়ার্নের যত রকম ভ্যারিয়েশন ছিল সেটা কিন্তু একজন সিঙ্গেল লেগ স্পিনারের মধ্যে আসলে সাধারণত দেখা যায় না। এবং ওয়ার্নকে নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। সবচেয়ে বড় যে ক্ষতিটা আমি একটু আগেও বলছিলাম, তিনি মারা যাওয়ার কয়েকদিন আগেও ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন একটা ইন্টারভিউতে। তিনি ধারাভাষ্যকার হিসাবেও স্বতঃস্ফূর্ত তার প্রেজেন্স ছিল কমেন্ট্রি বক্সে, এবং কোচ হিসাবেও হয়তো ভবিষ্যৎ প্রজন্ম তার থেকে আরও অনেক কিছু পেত, যেটা দুর্ভাগ্যজনকভাবে আর সম্ভব হচ্ছে না। যাই হোক, পরপারে তিনি ভালো থাকুন এই কামনা করি, এবং তার লিগ্যাসিকে ধরে রেখে লেগ স্পিন শিল্পকে ভবিষ্যতে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। এখন যারা খেলছেন বা ভবিষ্যতে যারা খেলবেন, শেন ওয়ার্ন হওয়ার স্বপ্ন নিয়ে যারা লেগ স্পিন শিল্পটাকে চর্চা করছেন, তাদের সবার মাঝে কিন্তু শেন ওয়ার্ন আজীবন বেঁচে থাকবেন। এখন আসি আহাদ আমাদের ম্যাচ রিভিউ নিয়ে। যে ম্যাচটা রিভিউ আজকে আমরা করব, সেই ম্যাচটা প্রধানত একটা বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে, সেটা হচ্ছে আমরা জানি বিরাট কোহলির 100তম টেস্ট, এবং একই সাথে এটা কিন্তু ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটেও একটা নতুন শুরু বলা যায়, কারণ বিরাট কোহলির পরে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি দিয়ে ইন্ডিয়ান ক্রিকেট নতুন করে যাত্রা শুরু করলো। এবং আমরা দেখেছি পূজারা, রাহানে এবং ঈশান্ত শর্মার মতো সিনিয়রদের দল থেকে বাদ দেওয়া হয়েছে, তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ইন্ডিয়ার এই যে নতুন পথ চলা, সেটা নিয়ে তোর মন্তব্য কি?
অবশ্যই একটা নতুন যুগে শুরু হয়েছে, কয়েকদিন আগে পর্যন্ত হয়তো এটা ভাবা যাচ্ছিল না যে বিরাট কোহলি হচ্ছে কি ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকবেন না, কিছুটা কন্ট্রোভার্সি নিয়েই হচ্ছে গিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে বা করেছেন। আমরা কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি এখানে ক্রিয়েট করতে চাচ্ছি না। যাই হোক, একদম একদম একটা ফ্রেশ স্টার্ট চিতেশ্বর পূজারা, যিনি অনেকদিন ধরেই ইন্ডিয়ান টেস্ট টিমের নাম্বার থ্রি ছিলেন, অজিঙ্ক্য রাহানে নাম্বার ফাইভ ব্যাট করছিলেন, তাদেরকে ছাড়াই এবং ইশান্ত শর্মা, ইশান্ত শর্মা যদিও বেশ কিছুদিন ধরেই হচ্ছে অনিয়মিত ছিলেন, ইন অ্যান্ড আউট ছিলেন, তারপরেও বলতে হয় যে রোহিত শর্মার হাত ধরে একটা নতুন স্টার্ট।
এবং ঋদ্ধিমান সাহাকেও কিন্তু তারা স্কোয়াডে রাখেননি।
ঋদ্ধিমান সাহা কিন্তু ঋষভ পন্থ আসার পরে বেশ অনিয়মিতই ছিলেন আর কি, যখনই দেখা যাচ্ছিল যে টার্নিং ট্র্যাক হচ্ছে, যখন ইন্ডিয়াতে খেলা হচ্ছে বেশি টার্নিং ট্র্যাকে খেলা হচ্ছে, তখনই কেবলমাত্র হচ্ছে গিয়ে সাহাকে বিবেচনা করা হচ্ছিল, যদিও যেহেতু হচ্ছে গিয়ে তার ব্যাটিং অ্যাবিলিটি এবং ঋষভ পন্থের ব্যাটিং অ্যাবিলিটির মধ্যে পার্থক্য রয়েছে। আজকালকার মডার্ন ক্রিকেটে সাহার মতো উইকেট কিপার ব্যাটসম্যানকে খেলানো হচ্ছে গিয়ে একটু লস প্রজেক্টই মনে করে সাধারণত সিলেক্টররা সেদিক থেকে,
এবং বয়সটাও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিবেচনা করেছে এবং সেটা সরাসরি তাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তার সম্পর্কে তারা কি ভাবছে। এই বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে যে বোর্ডের সাথে প্লেয়ারের কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেখানেও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা ভালো এক্সাম্পলই দিয়েছে বলে আমি মনে করি।
যদিও কিন্তু হচ্ছে ঋদ্ধিমান সাহা আসলে ব্যাপারটি ঠিক সেভাবে নেননি, তিনি আসলে হচ্ছে কিছুটা রিবেলিয়েটই করেছেন বলতে গেলে বোর্ডের বিরুদ্ধে, তার কাছে এই ব্যাপারটি ভালো লাগেনি যে কেন হচ্ছে গিয়ে তাকে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হলো যে তিনি আর বিবেচনায় থাকছেন না। এই যদিও এই এই কন্ট্রোভার্সি,
এটা কিন্তু প্লেয়ারের দিক থেকে কিন্তু সে জিনিসটা স্বাভাবিকই, দল থেকে বাদ পড়লে কিন্তু অনুভূতিটা কারোই ভালো হওয়ার কথা না।
মানে আমারও এ ব্যাপারে হচ্ছে গিয়ে অন্যের সাথে একমত যে হচ্ছে গিয়ে বোর্ড যে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছে যে না তোমার বয়স হয়ে গিয়েছে, তোমাকে হচ্ছে গিয়ে আমরা এখন আর বিবেচনায় রাখছি না, এ ব্যাপারটা আমার ভালো লেগেছে। কিন্তু অন্যদিক থেকে ঋদ্ধিমান সাহার ব্যাপারটাও তারও একটা ভ্যালিড পয়েন্ট যে হচ্ছে তাকে কেন হচ্ছে এভাবে জানিয়ে দেওয়া হলো আর কি। সে যাই হোক, আমরা মোহালি টেস্টের কথা বলছিলাম।
মার্চের 4 তারিখ থেকে মোহালিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 574 রানের একটি বড় সংগ্রহ করে 8 উইকেটের বিনিময়ে এবং তারা ডিক্লেয়ার দ্য ইনিংস। এরপর শ্রীলঙ্কা 2 ইনিংসে 174 এবং 178 রানে অল আউট হয়ে যায় এবং 3 দিনে ম্যাচটি ইন্ডিয়া ইনিংস ব্যবধানে জিতে নেয়। সিরিজ শুরুর আগে আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, শ্রীলঙ্কা কিন্তু পয়েন্ট টেবিলের টপে থেকে সিরিজটা শুরু করেছিল, তবে ভারতের মাটিতে খেলা এবং শ্রীলঙ্কান টিম এবং ভারতের টিমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সিরিজে কিন্তু ভারতই নিরঙ্কুশ ফেভারিট হিসাবে এই সিরিজটি শুরু করেছিল এবং শ্রীলঙ্কান টিমেও কিন্তু বর্তমান যে টিম তাদের অভিজ্ঞ প্লেয়ারের সংখ্যা কম, তারা কিছুটা রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে দলটা। ভারতের মাটিতে কিন্তু শ্রীলঙ্কার অতীত রেকর্ডও খুব একটা ভালো না। আমি যদি বোলিং সাইডের কথা বলি, মুলারি বা রঙ্গনা হেরাতের মতো বলাররাও কিন্তু ভারতের মাটিতে খুব একটা সুবিধা করতে পারেননি এবং আমরা জানি ভারত ট্রেডিশনালি ভারতের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে থাকেন এবং নিজেদের মাটিতে ভারত তো যে কোনো প্রতিপক্ষের জন্যই একটা কঠিন প্রতিপক্ষ, অবশ্যই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যেটাতে আমাদের কৌতূহল বেশি ছিল, শুরুতেই বলেছি বিরাট কোহলির 100তম ম্যাচ ছিল এটা। কোহলি বেশ কয়েকদিন ধরেই, অনেক দিন ধরেই আসলে তিনি সেঞ্চুরির দেখা পাচ্ছেন না, তিনি নিয়মিতই রান করছেন 40-50 ঘরে বা তার এভারেজও কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু তিনি আসলে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। এবং বিরাট কোহলির মতো একজন টপ লেভেলের প্লেয়ার, বর্তমানে খেলা প্লেয়ারদের মধ্যে সেরাদের একজন, টপ 2 বা 3 লিস্ট করলেও সেখানে বিরাট কোহলিকে রাখতে হবে, সেখানে তার যে সেঞ্চুরি না পাওয়ার ব্যাপারটা, তিনি কিন্তু 100তম টেস্টেও একটা ভালো শুরু করেছিলেন এবং ভালো খেলতে খেলতে 45 রানে এসে আউট হয়ে গেলেন। বিরাট কোহলি সেঞ্চুরি না পাওয়ার এই ব্যাপারটাকে তুই কিভাবে দেখছিস?
মানে অ্যাজ লং অ্যাজ হি ইজ স্কোরিং রানস, আই হ্যাভ নো ইস্যু উইথ হিজ নট স্কোরিং এন্ড সেঞ্চুরি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি হচ্ছে গিয়ে শুধু সেঞ্চুরির কথা বাদ দিয়ে গত বছরের এবং এই বছরের কোহলি স্ট্যাটের দিকে তাকাই, গত বছর কোহলি হচ্ছে 11 ম্যাচ খেলেছে, 11টা টেস্ট ম্যাচ এবং তাতে হচ্ছে 19 ইনিংস, 19 ইনিংস এর মধ্যে সর্বোচ্চ রান হচ্ছে 72 এবং তিনি মোট রান করেছেন হচ্ছে 536। এত কিছু দিয়েও কোনো সমস্যা নেই, মোট মূল সমস্যা যেটা সেটা তার এভারেজ মাত্র 28.21, মানে ভেরি আনলাইকলি অফ বিরাট কোহলি। এটাকে আমরা সাধারণত হচ্ছে বিলো এভারেজ একটা এভারেজ বলতে পারি টেস্ট ক্রিকেটের জন্য। কোহলির মতো ব্যাটসম্যানের কাছ থেকে কিন্তু এটা মোটেই কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি না যে কোহলি এই ধরনের একটা ব্যাট ব্যাচের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমরা জানি অ্যাজ এ ক্রিকেটার সবসময় হচ্ছে ক্রিকেটারের একটা ব্যাট ব্যাচের মধ্যে দিয়ে যায় এবং কোহলিও তার ব্যতিক্রম নয়। এটা সচিন টেন্ডুলকার বলি, এটা রিকি পন্টিং বলি, এটা ব্রায়ান লারা বলি, সবার ক্ষেত্রে এটা ঘটেছে, সবাই একটা ব্যাট ব্যাচের মধ্যে দিয়ে গেছে।
ব্যাপারটা কি কিছুটা এরকম যে তিনি আসলে কিছুটা মানসিক প্রেসারও ফিল করছেন যখন উইনো বিরাট কোহলি রাইট তার আগের ইনিংসগুলা কয়েক বছর শেষ কয়েক বছর ধরে তিনি যেভাবে খেলছেন, বিরাট যখন 40-50 করে ফেলেন আমরা মোটামুটি শিওরই থাকি যে সেটা একটা সেঞ্চুরিতে কনভার্ট হতে যাচ্ছে। তো হঠাৎ করে তার মাঝখানে আবার আমরা করোনার কারণেও একটা বড় বিরতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে, তো তোর কি মনে হয় যে এখানে কোনো মেন্টাল কোনো একটা ইস্যু কাজ করছে বিরাটের মধ্যে যখন সে ব্যাটিং করছে যে সেঞ্চুরি পাচ্ছে না? এটা কিন্তু তার অবস্থান মনে হয় অবশ্যই আছে, তার মতো স্ট্যান্ডার্ডের প্লেয়ার যখন টানা এতদিন একটা সেঞ্চুরির দেখা পান না।
অ্যাজ ফার অ্যাজ আই নো বিরাট কোহলি, বিরাট কোহলির মাইন্ডসেট কিন্তু অন্য লেভেলে। আমরা শেন ওয়ার্নের কথা বলছিলাম যে মানে মাস্টার ট্যাকটিশিয়ান, মাইন্ড গেমের কথা বলছিলাম, বিরাট কোহলি কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম নন। মানে তিনিও যে হচ্ছে গিয়ে ক্রিকেটটা বোঝেন, ক্রিকেটটা খেলেন, এটা কিন্তু অর্ধেক তিনি তার মাইন্ড দিয়ে খেলেন। আমি কোহলির মাইন্ডসেট নিয়ে খুব একটা ডিস্টার্ব না, আমার মনে হয় যে তিনি তার মাইন্ডে যদিও ব্যাপারটা থাকতে পারে যে তিনি সেঞ্চুরি করছেন না, কিন্তু আমার মনে হয় যে এটা তার টেকনিক্যাল ইস্যুর কারণেই হচ্ছে গিয়ে তিনি তার এই তার হাফ সেঞ্চুরি গুলোকে বা এই ছোট ছোট স্কোর গুলোকে কনভার্ট করতে পারছেন না। কারণ আমরা অনেকদিন ধরেই জানি যে কোহলির হচ্ছে আউটসাইড অফ স্টাম্প, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্প কিংবা সিক্স স্টাম্পে হচ্ছে গিয়ে কিছু ইস্যুজ আছে এবং তিনি কাভার ড্রাইভটা কিন্তু খুব খেলতে পছন্দ করেন। এবং আজকালকার সবাই যারা হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যানালিস্ট থাকে সবাই কিন্তু জানে যে আসলে কোহলির দুর্বলতাটা কোন জায়গায়, এবং বারবার বারবার কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে কোহলি ওই সব জায়গাতেই কিন্তু খুব বেশি আউট হচ্ছেন। এখন আমি যতটুকু বিরাট কোহলিকে জানি তিনি অবশ্যই তিনি তার এই দুর্বলতাটা নিয়ে কাজ করছেন, তিনি আগেও কাজ করেছেন যখন 2013-14 সিজনে ইংল্যান্ডে গিয়ে তিনি বারবার জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে যাচ্ছিলেন, তারপরে কিন্তু তিনি একটা স্ট্রং কামব্যাক করেছেন। আমি আশা করছি যে এবারও তিনি ওই রকম একটা কামব্যাক করবেন, এবং যেহেতু তিনি অনেকদিন ধরে সেঞ্চুরি পাচ্ছেন না, লাগাতার কিছু সেঞ্চুরি করে হচ্ছে গিয়ে আসলে সচিন টেন্ডুলকারের যে রেকর্ড 100 সেঞ্চুরির রেকর্ড, এখন আমি যদি ভুল না করে থাকি বিরাট কোহলির বোধহয় 70টা সেঞ্চুরি আছে। আমার মনে হয় তিনি একমাত্র প্লেয়ার যার পক্ষে সম্ভব হচ্ছে এই 100 সেঞ্চুরির রেকর্ডকে সারপ্লাস করে ফেলার।
হ্যাঁ, এ ব্যাপারে আমিও একমত তোর সাথে। তুই যে ব্যাট প্যাচের কথাটা বলছিলি, আমারও আসলে মনে হয় যে একটা সেঞ্চুরি দরকার বিরাটের, যে কোনো ভাবে একটা সেঞ্চুরি পেয়ে গেলে আমারও বিশ্বাস যে আবারও তার ব্যাটে আগের মতোই আমরা রান ফোয়ারা দেখতে পাবো। তো এই টেস্টে যদিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি টেস্ট শুরুর আগ পর্যন্ত, টেস্ট শেষে কিন্তু এই টেস্টটা আসলে একটা প্লেয়ারেরই টেস্ট বলতে পারবো পারফরমেন্সের দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি এই টেস্টে প্রথম ইনিংসে 175 রানে অপরাজিত ছিলেন এবং প্রথম ইনিংসে বোলিংয়ে তিনি 5 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ইনিংসে পেয়েছেন 4 উইকেট। মোট এই টেস্টে তিনি 175 রানের অপরাজিত একটি ইনিংস, পাশাপাশি 9 উইকেট শিকার করেছেন। এবং রবীন্দ্র জাদেজা হচ্ছেন বিশ্বের 6ষ্ঠতম প্লেয়ার হিসাবে একই টেস্টে 150+ স্কোর এবং 5 উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন, যেটা যদি ইন্ডিয়ানদের মধ্যে বলি তিনি হচ্ছেন তৃতীয় প্লেয়ার। এর আগে যে দুজন ইন্ডিয়ান এই রেকর্ডটি করেছিলেন তারা হচ্ছেন ভিনো মানকাদ, তিনি সেটি হচ্ছে 1952 সালের ঘটনা, এবং আরেকটি রেকর্ড যার ছিল উমরিগার, তার রেকর্ডটিও ছিল 1962 সালের ঘটনা। অর্থাৎ প্রায় 50 বছর পরে তিনি তৃতীয় ইন্ডিয়ান হিসাবে আবারও এই অবিশ্বাস্য রেকর্ডটি করলেন। কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে ঠিক 2-3 বছর আগের ESPN ক্রিক ইনফোর একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, প্লেয়ারদের তারা ইন্টারভিউতে র্যাপিড কিছু কোশ্চেন করে থাকে। সেখানে জাদেজাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ক্যারিয়ার শেষে আপনি আপনার নামের পাশে কোন রেকর্ডটি দেখতে চান, এবং তিনি বলেছিলেন যে একই টেস্টে 100 এবং 5 উইকেট, সেটি কিন্তু তিনি এই টেস্টে করে দেখালেন।
রবীন্দ্র জাদেজা যে একজন বিশ্বমানের অলরাউন্ডার তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না, কোনো সন্দেহের অবকাশ নেই। গত কয়েক বছরে তার ব্যাটিং ফর্ম অসাধারণ, যদিও আমরা জানি যে তিনি মূলত হচ্ছে গিয়ে ব্যাটসম্যান কাম বোলার ছিলেন একটা সময়। তার কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেটে 2 ট্রিপল সেঞ্চুরি আছে, 2 ট্রিপল সেঞ্চুরি আমি এটা মনে করিয়ে দিতে চাই। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু তার ব্যাটিং অ্যাভারেজ প্রায় 50-এর কাছাকাছি। তাকে কিন্তু হচ্ছে কোনোভাবে একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করলে চলবে না, টিমে অপরচুনিটির অভাবে বা জায়গার অভাবে হচ্ছে তাকে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে হয়েছে। কিন্তু তিনি কিন্তু যথেষ্ট কেপেবল একজন ব্যাটসম্যান, এবং সেটারই কিন্তু একটা পরিচয় তিনি এই বছর দিলেন, বা কয়েক বছর ধরেই হচ্ছে গিয়ে কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। তার ব্যাটিং অ্যাভারেজটা আমি যদি ইয়ার বাই ইয়ার কম্পেয়ার করতে থাকি, 2017 সাল থেকে কিন্তু হচ্ছে তিনি অসাধারণ ব্যাটিং করছেন। 2017 সালে তার ব্যাটিং অ্যাভারেজ 41, 2018-তে 45, 19-এ 62 এবং 20-এ হচ্ছে গিয়ে 41, যদিও 21-এর বছরটা খুব একটা সুবিধা যায়নি, 25 অ্যাভারেজে ব্যাটিং করেছেন। কিন্তু তিনি যে তার ব্যাটিং অ্যাবিলিটির সক্ষমতার বহিঃপ্রকাশ করাচ্ছেন। আমি তার বলিং নিয়ে খুব একটা কথা বলছি না, কারণ আমরা বোলার জাদেজা মানে হোয়াট হি ইজ ক্যাপেবল অফ উই অল নো দ্যাট, যে বোলার জাদেজা টার্নিং উইকেটে ইন্ডিয়ান পিচে, শুধু টার্নিং উইকেট বললে ভুল হবে, যে কোনো ধরনের উইকেটে যেখানে সামান্যতম টার্ন আছে, পিচে হালকা একটু রাফ প্যাচ আছে, এই সব জায়গাতে কিন্তু হচ্ছে রবীন্দ্র জাদেজা খুবই খুবই বিষধর একজন বোলার। সামান্য একটু টার্ন করান বলটা, মাঝে মধ্যে চাইলেই কিন্তু জোরের উপরে বলটাকে ব্যাটসম্যানের দিকে আর্ম ডেলিভারি আমরা যেটাকে বলি যে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলতে পারেন, অনেক সময় লম্বা টার্নও দিতে পারেন, মানে নানান ধরনের ভ্যারিয়েশন দিয়ে কিন্তু হচ্ছে তুমি ব্যাটসম্যানকে বিপদে ফেলতে একদম একদম সক্ষম। সেক্ষেত্রে আমার কাছে কোনো ধরনের কোনো সারপ্রাইজ নয় রবীন্দ্র জাদেজার এই কীর্তিটা। আমি আশা করছি যে তিনি এই ধরনের কীর্তি হচ্ছে গিয়ে ভবিষ্যতেও করবেন। এবং আমরা যে বলি যে সাকিব যে একজন ট্রু অলরাউন্ডার, আমি কিন্তু রবীন্দ্র জাদেজাকেও হচ্ছে গিয়ে ওইদিকে দেখতে পাচ্ছি। যদি তিনি এনাফ অপরচুনিটি পান, তিনিও কিন্তু তার যে এই ট্রু অলরাউন্ডারের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হচ্ছে তিনি মেনে ধরতে সক্ষম হবেন।
টেস্টে ইন্ডিয়া দলের ব্যাটিং লাইন আপে 7-8 নম্বরে জাদেজা বা অশ্বিনের মতো প্লেয়ার, তারা কিন্তু আসলে আমার মনে হয় অন্য টিমে খেললে কিন্তু তারা হয়তো আরও উপরে ব্যাটিং করার সুযোগ পেলেও পেতে পারতো, কারণ তাদের যে ব্যাটিং অ্যাবিলিটি এটা কিন্তু এমন না যে 1-2 ইনিংসে তারা মাঝে মাঝে রান, যখনই দলের প্রয়োজন হয় ম্যাক্সিমাম টাইমে কিন্তু তাদের কাছ থেকে দল শুধু বল হাতে না বরং ব্যাট হাতেও অনেকগুলো ইনিংস উপহার পেয়েছে।
হ্যাঁ, এটাই কিন্তু আমি বললাম যে মানে আমি কিন্তু স্ট্যাট দিলাম হচ্ছে গত 5 বছরের স্ট্যাট, যে মানে এটা কিন্তু একদিনে না যে রবীন্দ্র জাদেজা একদিনে হঠাৎ করে এসে একটা 175 রান করে ফেললো, ব্যাপারটা কিন্তু এরকম না। সে কিন্তু কনসিস্টেন্টলি হচ্ছে গিয়ে রান করছিল, মানে লোয়ার অর্ডার, আমি এটাকে তো মিডল অর্ডারও বলতে পারি না, মানে 7 নম্বরে ব্যাটিং করে বা 8 নম্বরে ব্যাটিং করে, এটা তো লোয়ার মিডল অর্ডার, তো এখানে নেমে এই অ্যাভারেজে রান করা এটা কিন্তু হচ্ছে কোনোভাবেই মুখের কথা না।
এই টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপের আরেকটা চমৎকার ইনিংস ছিল ঋষভ পান্তের কাছ থেকে। 97 বলে তিনি 96 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, অনেকটা T20 স্টাইলেই বলতে পারি। 9টি 4 এবং 4টি 6-এর মাত ছিল তার ইনিংসে। পান্তের মতো ব্যাটসম্যান কিন্তু টেস্ট ক্রিকেটে 5-6 নম্বর পজিশনের জন্য একটা খুব ভালো অপশন বলে আমি মনে করি, কারণ দেখ ইন্ডিয়ার যে টপ অর্ডারের যে ব্যাটিং অ্যাবিলিটি, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে দলকে ভালো একটা শুরু এনে দেন এবং তাদের দেখা যায় টপ অর্ডার থেকে একজন বা দুইজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যায়। সেখানে পান্টের মতো ব্যাটসম্যান যখন তোর টিমে থাকে 5-6, তারা কিন্তু খেলার যখন 50-60 ওভার পার হয়ে যায় সেই টাইমে এসে প্রতিপক্ষের বোলাররা ফিল্ডাররা একটু দুর্বল থাকে, সে সময় এসে পান্টের মতো একটা ব্যাটসম্যান যার হিটিং অ্যাবিলিটি আমরা জানি, এ ধরনের বিধ্বংসী ইনিংস কিন্তু একই সাথে দলকে দলের রান রেট যেমন বাড়িয়ে দেয়, দ্রুত রান তুলতে সাহায্য করে, এবং পাশাপাশি কিন্তু প্রতিপক্ষের জন্য এটা খুবই, আমি বলবো যে, ভয়ঙ্কর একটা দিক হিসাবে আমি মনে করি।
অবশ্যই অবশ্যই, মানে এই ধরনের ব্যাটসম্যান কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে যে খুব বেশি আছে এমন না, মানে ফিয়ারলেস ক্রিকেট আমরা যাকে বলি, আমরা টি টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটেও কিছুটা হলেও দেখে হচ্ছে অভ্যস্ত। টেস্ট ক্রিকেট কিন্তু হচ্ছে গিয়ে টিকে থাকার খেলা। এই এই খেলার মধ্যে যখন হচ্ছে এই ধরনের একটা মারদাঙ্গা ভাব চলে আসে, তখন কিন্তু হচ্ছে গিয়ে খেলাটাও আরো অনেক বেশি এক্সাইটিং মনে হয় আমার কাছে। মানে ঋষভ পান্তের ব্যাটিং কিন্তু খুবই এক্সাইটিং একটা ব্যাটিং, এবং তিনি যে হচ্ছে ব্যাটিং করে হরহামেশা আউট হয়ে যাচ্ছেন এমনও কিন্তু না, তিনি কিন্তু রান করছেন, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে ইন্ডিয়াকে ম্যাচ জিতেছেন, মানে শুধু একটা ম্যাচ না দুইটা ম্যাচ জিতেছেন। মানে এই ধরনের একটা ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু প্রতিপক্ষকে সবসময় একটা চাপের মধ্যে রাখে, সবসময় কন্টিনিউয়াসলি চাপের মধ্যে থাকে। দেখা যাচ্ছে যে ক্লোজিং ফিল্ডাররা একদম বাউন্ডারিতে চলে যাচ্ছে, এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু ব্যাটসম্যানের জন্য ইজি সিঙ্গেল খুবই অ্যাভেলেবল হয়ে যায়। ব্যাটসম্যান কিন্তু রিল্যাক্সে ব্যাটিং করতে পারে যখন এই ধরনের একটা সিচুয়েশন হচ্ছে ব্যাটসম্যান ক্রিয়েট করে নিতে পারে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ঋষভ পান্থ ছাড়াও এই ম্যাচে হচ্ছে কি আমার আরেকজনের ব্যাটিং বেশ পছন্দ হয়েছে, তিনি হচ্ছেন গিয়ে হনুমা বিহারী। অনুমা বিহারীকে হয়তো অনেকেই হচ্ছে চেনে না বাংলাদেশে, তার কারণ হতে পারে মানে হচ্ছে তিনি একটু লাইমলাইটে কম আসেন, কিন্তু আমি তার ফার্স্ট ক্লাস ট্যাগটা একবার শেয়ার করতে চাই। যেহেতু হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটে তিনি প্রায় নতুনই বলা যায়, মাত্র 14 ম্যাচ খেলেছেন, সেখানে তার এভারেজ 35-36 এর কাছাকাছি, কিন্তু তিনি কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রায় 100 ম্যাচ খেলে ফেলেছেন, এবং 100 ম্যাচে কিন্তু তার এভারেজ প্রায় 56-57 এর কাছাকাছি। সো তিনি যে ইনিংসটি খেলেছেন একদম টিপিক্যাল একটা টেস্ট ইনিংস বলতে পারি। হনুমা বিহারী আমার মনে হচ্ছে যে এটা খুবই লং টাইম রিপ্লেসমেন্ট, হনুমা বিহারীকে হয়তো হচ্ছে গিয়ে নেক্সট নাম্বার 3 হিসেবে ইন্ডিয়ান টেস্ট টিমের নেক্সট নাম্বার 3 হিসেবেই হচ্ছে কিন্তু বিবেচনা করা হচ্ছে, এবং তার কাছ থেকে এই ধরনের একটা ইনিংস আমার মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট ইজ অন দ্য রাইট পাথ।
তিনি কিন্তু কয়েকদিন ধরেই দলে নিয়মিত ছিলেন, তবে 3 নম্বর পজিশন যেটার কথা বললি, তার কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করা শুরু হচ্ছিল না, তিনি হয়তো 7-8 নম্বরে মেনলি তাকে অলরাউন্ডার হিসাবে খেলানো হতো। এই সিরিজে যেহেতু সিনিয়র দুজন ক্রিকেটার নেই, তিনি 3-এ সুযোগ পেলেন, এবং তুই যেটা বললি হয়তো একটা লং টার্মে প্ল্যান আছে যে হনুমা বিহারীকে টপ অর্ডারে সেটেল করার, দেখা যাক তিনি কেমন করেন সময় বলে দিবেন। শততম টেস্টে কোহলি সেঞ্চুরির দেখা না পেলেও তিনি কিন্তু একটি মাইল ফলক স্পর্শ করেছেন, সেটি হচ্ছে টেস্ট ক্রিকেটে তার 8000 রান পূর্ণ হয়েছে এই ম্যাচে। পাশাপাশি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, তিনি প্রথম ইনিংসে 2 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 4 উইকেট, মোট 6 উইকেট পেয়েছেন, এবং এই 6 উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 436টি, যেটি এখন ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। তিনি এই টেস্টে কপিল দেবের 434 উইকেটের রেকর্ডকে পেছনে ফেলেছেন। তার সামনে এখন আছেন ইন্ডিয়ার আরেক কিংবদন্তি বলার অনিল কুম্বলে, যার উইকেট সংখ্যা 619টি। শ্রীলঙ্কান টিমের দিকে যদি আমরা দেখি আহাদ, শ্রীলঙ্কান টিমের কোন দুর্বলতাটা তোর কাছে এই টেস্টে সবচেয়ে বেশি প্রকট বলে মনে হয়েছে?
কোন দিকটা সবচেয়ে বেশি, কোন সমস্যাটা বেশি প্রকট, এটা কিন্তু হচ্ছে স্কোর কার্ডের দিকে তাকালে বোঝা যায় যে রিলেটিভলি একটা সহজ পিচই বলা যায়, পিচ অতটাও টার্নিং পিচ ছিল না, ব্যাটসম্যানরা বেশ সাবলীল ভাবেই হচ্ছে গিয়ে ব্যাটিং করতে পারছিল। এই ধরনের একটা পিচে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা 2-2 বার প্রথমবার ফলো অনে প্রথমবার ব্যাটিং করে 174 রান, যেটা ফলো অনে পরের বার মাত্র 178 রানে হচ্ছে গিয়ে অল আউট হয়ে যায়। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ব্যাটসম্যানরা কিন্তু মানে শুধুমাত্র শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কিন্তু হচ্ছে এই উইকেটে খুব একটা সুবিধা করতে পারেননি। এটা কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটের 2 স্তম্ভ বা 3 স্তম্ভ বলতে পারি, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে চলে যাওয়ার পরে আসলে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটের বিশেষ করে ব্যাটিং এর অবস্থা কিন্তু বেশ টালমাটাল একটা অবস্থা, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে বোলিং ও কিন্তু বলতে হবে যে প্রথম দিকের যে ব্যাটসম্যানরা ছিল ইন্ডিয়ান টিমের, তারা কিন্তু বেশ তাড়াতাড়ি হচ্ছে সাজঘরে ফিরে গিয়েছিল। আমি যতটুকু মনে করতে পারছি যে 170 রানের মধ্যেই কিন্তু 4-4 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু এরপরে লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যানরা ছিল বা লোয়ার মিডল অর্ডারের যে ব্যাটসম্যানরা ছিল, তারা কিন্তু ওই প্ল্যানিং করতে পারেনি যে হচ্ছে গিয়ে এই ব্যাটসম্যানটা তারা কিভাবে আউট করতে পারে। আমরা জানি যে রবীন্দ্র জাডেজা, তিনি কিন্তু হরহামেশাই হচ্ছে শর্ট বলে আউট। আমি যতটুকু ম্যাচটা দেখেছি, আমি কিন্তু খুব কম বলই দেখেছি শ্রীলঙ্কান বোলারদের কাছ থেকে যে বলগুলো আর রবীন্দ্র জাডেজা রিব কেজ পর্যন্ত উঠেছে বা একটা একটা বলার যখন বল করছে এই ধরনের একটা প্ল্যানিং অবশ্যই থাকা উচিত রবীন্দ্র জাডেজার প্রতি, যে রিপকে যে বল উঠিয়ে সেটা শর্টে একটা ফিল্ডার রেখে সেই ফিল্ডারের কাছে হচ্ছে গিয়ে ক্যাচ করানোর চেষ্টা করা হবে, এই ধরনের কোন অ্যাপ্রোচ কিন্তু হচ্ছে আমি বোলারদের কাছ থেকেও দেখিনি। তার মানে হচ্ছে গিয়ে অবশ্যই ব্যাটিং ব্যর্থতা রয়েছে, ব্যাটিং ব্যর্থতা প্রথমত, এবং দ্বিতীয়ত বোলারদের প্ল্যানিং এও হচ্ছে আমার যথেষ্ট ঘাটতি মনে হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছ থেকে।
সব মিলিয়ে প্রত্যাশিত একটি ডমিনেন্ট উইনই পেয়েছে ভারত ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের আলোচনা শেষ করব, তবে শেষ করার আগে একটি মজার রেকর্ড আপনাদের সাথে শেয়ার করতে চাই। শ্রীলঙ্কার আজকের ম্যাচটি ছিল তাদের টেস্ট ইতিহাসের 300তম ম্যাচ, এবং টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত 8টি দল 300 বা তার অধিক টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে কেবল 2টি দলই নিজেদের 300তম ম্যাচে পরাজিত হয়েছে। এই 2টি দলের একটি হলো পাকিস্তান, যারা 2004 সালে ভারতের বিপক্ষে তাদের 300তম ম্যাচে পরাজিত হয়, এবং আরেকটি দল হচ্ছে শ্রীলঙ্কা, যারাও আসলে ভারতের বিপক্ষে 300তম ম্যাচে পরাজিত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে দুই ম্যাচে কিন্তু প্রথম ইনিংসে ভারত ইনিংস ডিক্লেয়ার করে এবং প্রতিপক্ষকে ফলো অন করায়। দুই ম্যাচেই ভারত ইনিংস ব্যবধানে জয়লাভ করে। দুই ম্যাচই ছিল সিরিজের প্রথম ম্যাচ, দুটো ম্যাচই মার্চ মাসে শুরু হয়েছিল, এবং দুটো ম্যাচই ছিল ভারতীয় অধিনায়কের প্রথম টেস্ট ম্যাচ। অর্থাৎ অধিনায়ক হিসাবে এই ম্যাচটি ছিল রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ, এবং 2004 সালে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটি ছিল অধিনায়ক হিসাবে রাহুল দ্রাবিড়ের প্রথম টেস্ট ম্যাচ।
বাহ, একটা চমৎকার একটা রেকর্ড, মানে এটা তো আমিও আসলে জানতাম না যে ধরনের একটা রেকর্ড হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে, চমৎকার,
খুবই কাকতালীয় ব্যাপার বলা যায়। যাই হোক, ক্রিকেট মাঝে মাঝে এরকম মজার মজার কিছু ঘটনা দিয়ে আমাদেরকে চমকে দেয়।
আজকের এপিসোড আমাদের এই পর্যন্তই। আমরা যেখানে এপিসোডটি শুরু করেছিলাম কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে স্মরণ করে, আমরা এপিসোডটি শেষও করছি কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করে। তিনি ক্রিকেটকে যা দিয়েছেন সেটা আমরা চিরদিন মনে রাখবো। প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্ম হচ্ছে গিয়ে শেন ওয়ার্নের কৃতিত্বের কথা জেনে যাবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা যদিও ব্যথিত যে তিনি হয়তো আরো অনেক কিছু হচ্ছে ক্রিকেটকে দিতে পারতেন, কিন্তু আমরা দুর্ভাগাই বলতে পারেন যে সেগুলো হচ্ছে গিয়ে আমরা নিতে পারলাম না। শেন ওয়ার্নের প্রতি আমাদের শ্রদ্ধা,
শেন ওয়ার্নের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমাদের সাথে এতক্ষণ যারা শ্রোতা হিসেবে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।